অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে মিয়ানমারের রাখাইনে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানোর বাংলাদেশের প্রস্তাব মিয়ানমার নাকচ করে দিয়েছে।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে মিয়ানমারগামী বাংলাদেশ বিমানের BG-60 ফ্লাইটের যাত্রীরা মৃত্যুর হাত থেকে বেঁচে যান।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
২৫শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে।
আরও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত অনুষ্ঠান নারীকণ্ঠ, তবে তার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে যে বাধ্যত মনে হচ্ছে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই দ্বিতীয়বার পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন যে একটি ক্ষেপণাস্ত্র ৪২০ কিলোমিটার এবং অপরটি ২৭০ কিলোমিটার দূরত্বে গিয়ে পৌঁছয়। ওই বিবৃতিতে আরও বলা হয় যে ক্ষেপণাস্ত্রগুলো দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নর্থ পিয়ংগান প্রদেশ থেকে পূর্ব দিকে নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানাচ্ছে যে দেশটি উত্তরের এই বাধ্যত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অত্যন্ত উদ্বিগ্ন এবং তা দুই কোরিয়ার মধ্যকার সামরিক উত্তেজনাকে প্রশমিত করতে সহায়ক নয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন যে এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে, সেজন্যই সোল সরকার বর্ধিত নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে। শনিবারও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। বিশ্লেষকরা এটিকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বলে বর্ণনা করেছেন। এর আগে ২০১৭ সালের নভেম্বর মাসের পর কিম জং উন আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাননি। এই সর্বসাম্প্রতিক পরীক্ষাটি এমন এক সময় চালানো হলো যখন উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফেন বাইগুন সোলে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন। এই সব পরীক্ষা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরমাণু সম্পর্কিত সম্ভাব্য আলোচনায় আরও বিঘ্ন সৃষ্টি করার হুমকি স্বরূপ বলে মনে করা হচ্ছে। চীন বলছে যে যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ব্যাপারে তার সংকল্প বহাল রাখে তাহলে চীনও তাদের কথায় প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি রেখেছে। দুদেশের মধ্যে বাণিজ্য লড়াই বন্ধ করার লক্ষ্যে আরেক দফা আলোচনার জন্য বাণিজ্য বিষয়ক চীনের প্রধান আলোচক ওয়াশিংটনে আসছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা উপপ্রধানমন্ত্রী লিউ হে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের সঙ্গে আজ বৈঠকে বসবেন। এর একদিন পরই চীন থেকে আনা ২০ কোটি ডলার মূল্যের পণ্যের উপর ১০-25% শুল্ক বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বৃদ্ধির শেষ সময় আগামীকাল শুক্রবার পর্যন্ত বেঁধে দিয়েছেন। এ সপ্তাহে আরও আগের দিকে যুক্তরাষ্ট্র চীনকে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবার জন্য দোষারোপ করে। রোহিঙ্গাদের মনে আস্থা সৃষ্টি এবং প্রত্যাবর্তন সহায়ক ইতিবাচক ব্যবস্থা তৈরি এবং পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সমন্বয়ে গঠিত একটি দলকে ওই দেশটির রাখাইনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব মিয়ানমার নাকচ করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমারের রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য যথোপযুক্ত এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত বলে মিয়ানমারের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয়। তবে এতে কোনো আস্থা নেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। এ কারণেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মনে আস্থার সৃষ্টি ও প্রত্যাবাসন সহায়ক ইতিবাচক ব্যবস্থা তৈরি এবং পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সমন্বয়ে একটি গ্রুপকে ওই দেশটির রাখাইনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব মিয়ানমার নাকচ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন বাংলাদেশি কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেন, ৩ মে নেপিডোতে অনুষ্ঠিত দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকেও বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, এই মর্মে যে এর মাধ্যমে রোহিঙ্গারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। ওই বৈঠকেই প্রত্যাবাসন সহায়ক পরিবেশ এবং রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের একটি প্রতিনিধি দলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষজনের সাথে আলাপ আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অপর একটি প্রস্তাব দেওয়া হয়। জবাবে মিয়ানমার এই প্রস্তাব সরাসরি নাকচ না করলেও ভবিষ্যতে ভেবে দেখা হবে এমনটা জানিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমারগামী বাংলাদেশ বিমানের BG60 ফ্লাইটের যাত্রীরা গতকাল বুধবার পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে যান। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
পাইলট যখন বুঝতে পারছিলেন বিমানটিতে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তখনই তিনি ইঞ্জিন বন্ধ করে দেন। বিমানটি তখন রানওয়ের বাইরে ছিটকে পড়ে, এতে ক্যাবিন ক্রু সহ 35 জন যাত্রী কমবেশি আহত হন। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন পাইলট ও কো-পাইলট। আহত 19 জনকে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ফ্লাইটে বাংলাদেশের 15 জন যাত্রী ছিলেন। এছাড়া চীনের 5 জন, মিয়ানমারের 3 জন, ডেনমার্কের 1 জন, ফ্রান্সের 1 জন, 2 জন ব্রিটিশ, কানাডার 1 জন ও ভারতের 1 জন যাত্রী ছিলেন। বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ জানিয়েছেন, 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইয়াঙ্গুন এয়ারপোর্টে অবতরণকালে এটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এবং রানওয়েতে ল্যান্ড করার পর সেটি রানওয়ে থেকে বাইরে চলে যায়।
ড্যাশ 8 এই উড়োজাহাজটি এর আগে কমপক্ষে 3টি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 5 বছরের লিজে 2015 সালে 2টি ড্যাশ 8 Q400 উড়োজাহাজ আনা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তানে কর্মকর্তারা বলছেন যে ইসলামী সংগঠনগুলো সম্মত হয়েছে যে সে দেশের সহিংস উগ্রবাদ দমনের জন্য দেশের প্রায় 30,000 মাদ্রাসাকে শিক্ষা মন্ত্রকের অধীনে নিয়ে আসা হবে। সমালোচকরা পাকিস্তানি তরুণদের মধ্যে উগ্রবাদের উত্থানের জন্য এবং আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রজালের সূতিকাগার হিসেবে মাদ্রাসাকে দায়ী করে থাকেন। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সামরিক বাহিনীকেও অভিযুক্ত করা হচ্ছে যে তারা গোপনে এসব মাদ্রাসাকে আফগানিস্তানে সংঘাতে তরুণদের পাঠানো এবং তাদের প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে। তাছাড়া ভারত শাসিত কাশ্মীরের বিতর্কিত অঞ্চলেও তারা মুসলিম বিদ্রোহে ইন্ধন যোগাচ্ছে। পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ স্থানীয় জিও নিউজ চ্যানেলকে বলেছেন যে এই সমঝোতায় পাকিস্তানের সব মাদ্রাসার জন্য নিয়ম কানুনের রূপরেখা তৈরি করা হয়েছে এবং তাদেরকে শিক্ষা মন্ত্রকে নিবন্ধিত হতে হবে, আর যারা এই ব্যবস্থার বিরোধিতা করবে তাদের কাজ করতে দেওয়া হবে না। এই চুক্তি অনুযায়ী সরকার মাদ্রাসার পরিচালকদের ব্যাংকে তাদের হিসেব খোলার ব্যাপারে সহায়তা করবে। তাছাড়া বিদেশি যেসব শিক্ষার্থী পাকিস্তানি মাদ্রাসায় ভর্তি হতে চায় তাদের ভিসার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মন্ত্রী ব্যাখ্যা করেন। কর্মকর্তারা বলছেন যে এর ফলে সরকার সেই সব অর্থের নিরীক্ষা করতে সমর্থ হবে যা মাদ্রাসায় দান হিসেবে দেওয়া হয়। এর ফলে সন্ত্রাসবাদ সম্পর্কিত লেনদেন বন্ধ করা এবং ওই সব প্রতিষ্ঠানের বিদেশি বিদ্যার্থীদের উপর নজর রাখা সম্ভব হবে। বিশ্ব সংবাদ আপনারা শুনবেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। খ্রিস্টান যাজকদের দ্বারা সংঘটিত যৌন হয়রানির তথ্য তদন্তের জন্য পোপ ফ্রান্সিস আজ একটি নতুন আইন প্রণয়ন করেছেন। এই ঘটনায় যারা শিকার তারা দীর্ঘদিন ধরেই এই সংকটের প্রতি নজর দিতে পোপের প্রতি যে আহ্বান জানিয়ে আসছিলেন পোপ তাতেই এবার সাড়া দিলেন। এই পরীক্ষামূলক আইনটি 1 জুন থেকে কার্যকর হবে এবং 3 বছর পর তা পুনর্মূল্যায়ন করা হবে। মোট 4,15,000 যাজক এবং 6,60,000 খ্রিস্টান নানদের চার্চের কর্মকর্তাদের কাছে যৌন হয়রানি সংক্রান্ত এবং তাদের ঊর্ধ্বতন ব্যক্তিদের তার ধামাচাপা দেওয়ার বিষয়টি সম্পর্কে রিপোর্ট পাঠাতে হবে। প্রথম যারা এ ব্যাপারে খবর দেবেন তাদেরকে সুরক্ষা প্রদানের বিধান রয়েছে গির্জার এই আইনে। তাছাড়া এই আইন অনুযায়ী বিশপের আওতাধীন অঞ্চলগুলোতে এরকম পদ্ধতি বাস্তবায়িত করতে বলছে যাতে করে গোপনীয়তার সঙ্গে এ ব্যাপারে অভিযোগ পাওয়া যায়। পোপের এই আদেশে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করার প্রয়োজনতার কথা বলা হয়নি, কারণ চার্চ মনে করে যেখানে এ ধরনের অভিযোগকারী সংখ্যা কম সেখানে তারা নির্যাতিত হতে পারে। তবে এই আইনে এ কথাও বলা হয়েছে যে অভিযোগকারীরা যেখানে বসবাস করেন সেখানকার আইন অনুযায়ী কাজ করবেন। এই আইন হচ্ছে বিশ্বজুড়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও তা ধামাচাপা দেওয়ার কেলেঙ্কারি মোকাবিলায় পোপের সর্বসাম্প্রতিক প্রচেষ্টা। 9 মে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে পালন করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসিদের বিরুদ্ধে মিত্রজোটের বিজয়ের 74তম বার্ষিকী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং কাজাকস্তানের সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারাভেভ কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে পুতিন তার বক্তব্যে দাবি করেন যে নাৎসিদের কাছ থেকে ইউরোপে মুক্তি লাভে সোভিয়েত ইউনিয়নের মুখ্য ভূমিকা ছিল এবং বলেন যে বর্তমানে ইউক্রেনের রাজধানী কিভি ছিল রাশিয়ার প্রাচীন রাজধানী। পুতিন বলেন এই বিজয় অর্জিত হয়েছে সেই সাহসী যোদ্ধাদের জন্য যারা রাশিয়ার প্রাচীন রাজধানী কিভ এবং নভগরদকে রক্ষার জন্য লড়াই করেছেন। আজ পুতিন ক্রেমলিনে স্থাপিত অজানা যোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ মিক মালভেনে বলছেন যে রিপাবলিকানদের নেতৃত্বে গঠিত সেনেটের ইন্টেলিজেন্স কমিটির জন্য এটা খুব বাজে ব্যাপার হলো যে আগেভাগেই হোয়াইট হাউসকে না জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলেকে ওই কমিটির সামনে ডেকে পাঠানো হলো। ট্রাম্প এবং তার প্রশাসন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক বিধায়কদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সাক্ষ্য প্রদান ও নথিপত্র সম্পর্কে তীব্র লড়াইয়ে সম্পৃক্ত রয়েছেন। তবে গতকাল ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সেনেটের ওই প্যানেলে হাজিরা দেওয়াটা ছিল বিস্ময়কর ব্যাপার। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ষষ্ঠ দফা শুরু হচ্ছে অচিরেই। এখন কলকাতায় পরমাশিস ঘোষের সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ একদিকে গ্রীষ্মের প্রচণ্ড গরমে অতিষ্ঠ, আরেকদিকে লোকসভা নির্বাচনের ভোট এবং প্রচারণায় উত্তপ্ত। আগামী 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটের ষষ্ঠ দফা। কলকাতা থেকে টেলিফোনে আছেন পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, এই যে গ্রীষ্মের প্রচণ্ড গরম আর সেই সাথে এই বিভিন্ন দলের নেতাদের মধ্যে যে বাগযুদ্ধ, এগুলো মিলেমিশে এখন রাজ্যের পরিস্থিতি কেমন?
এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি একেবারে বলা যায় যে একটা যৌথ উত্তাপের যেন রাজ্য। এমনি গ্রীষ্মের দাবদাহে একেবারে মানুষ তো উত্তপ্ত বলতে পারেন, উত্তপ্ত থেকে উত্তপ্ত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবারে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেই এপ্রিল মাস থেকে আমাদের এখানে নির্বাচন শুরু হয়েছে, যেটা চলবে 19 মে পর্যন্ত এবং 23 মে রেজাল্ট। আগামী 12 তারিখ রয়েছে আমাদের ষষ্ঠ দফার ভোট। তার আগে আমরা ইতিমধ্যে দেখেছি যে গোটা ভারতবর্ষের যে পরিসংখ্যান বলছে, সমীক্ষা রিপোর্ট যে বলছে যে একটা দেশের প্রধানমন্ত্রী এই প্রথম একটা রাজ্যে এসে ইতিমধ্যে উনিশ বার উনি সভা করবেন। ওনার আগামী 15 মে এবং 16 মে চারখানা সভা রয়েছে। ষষ্ঠ দফার আগে পর্যন্তই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে এসেই 19খানা সভা করবেন, অলরেডি বিজেপির তরফে জানানো হয়েছে। এবং এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড যে আগে কোন দেশের প্রধানমন্ত্রী কোন রাজ্যে গিয়ে এতগুলো সভা করেনি। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সেই পারদ কিন্তু চাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় প্রত্যেকটা জেলার সাব ডিভিশন লেভেলে সভা করছেন, মানে বাদানুবাদ রাজনৈতিক নির্বাচনী প্রচার সভায় কিন্তু বাদানুবাদ থাকছে। আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের চন্দ্রকোনায় জয় শ্রীরাম বলে একটা ধ্বনি দেওয়ার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গাড়ি থেকে নেমে একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে সরাসরি তার এগেনস্টে কথা বলতে শোনা গেছে। এবং যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন উনি মিথ্যা কথা বলছেন, ওনাকে জেলে পুরে দেওয়া উচিত। এই যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে, এটা কিন্তু মানুষ যেমন দেখে উত্তপ্ত বোধ করছেন যে রাজনৈতিক ইতিমধ্যেই রাজনৈতিক উত্তপ্তকর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখেছি লাস্ট 5খানা যে ইলেকশন হয়েছে, আধাসামরিক বাহিনী থাকা সত্ত্বেও কিন্তু একটা সংঘর্ষ এড়িয়ে গিয়ে, অশান্তি এড়িয়ে গিয়ে কিন্তু ভোট সম্পন্ন হয়নি, যদিও নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে ভোট সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি।
পরমাশিস, আপনি যেমনটি বললেন যে ১৯টি সভা করছেন নরেন্দ্র মোদী শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং যেটা একটা রেকর্ড আপনি বললেন। এখন পশ্চিমবঙ্গ রাজ্যকে এতটা গুরুত্ব দেওয়ার কারণটা কি নরেন্দ্র মোদীর কাছ থেকে?
সর্বভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে কিন্তু বিজেপি গত লোকসভায় যে একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে এসেছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম পরিসংখ্যান এবং রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছে, বিজেপি কিন্তু সর্বভারতীয় স্তরে সিট হয়তো কমবে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ইতিমধ্যে আপনারা জানেন আসাম এবং ত্রিপুরায় বিজেপি ক্ষমতা আসনে রয়েছে রাজ্য প্রশাসনের ক্ষেত্রে, সেদিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গটাকে কিন্তু তারা পাখির চোখ পরেই দেখছে। সেই কারণেই কিন্তু বিজেপি এবং স্বাভাবিকভাবে বিজেপি মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্তরে তাদের নেতৃত্বের কথা চলে আসে। ইতিমধ্যে নীতিন গড়করি, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু সভা করেছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু একটা পকেট এবং সমর্থন পেতেই চায়।
এই যে বিজেপি আর এই মমতার মধ্যে যে দ্বন্দ্ব, এখানে বামফ্রন্ট কোথায় আছে?
বামফ্রন্টের অবস্থানটা ঠিক হচ্ছে, বামফ্রন্ট শুনুন, যদি এজেন্ডা যদি বলা যায় যে ধর্মনিরপেক্ষ দেশে সংসদীয় গণতন্ত্রে এই দেশ সকলের, সেই জায়গায় কিন্তু এজেন্ডার ক্ষেত্রে কিন্তু বামপন্থী তৃণমূল কংগ্রেস এদের কিন্তু এজেন্ডাটা সেই এক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে বিরোধিতায় কিন্তু বামেরা তৃণমূলের এগেনস্ট থাকলেও কিন্তু সংসদীয় গণতন্ত্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিন্তু তারা সকলেই এক। বামেরা বামেদের জায়গায় একেবারে নিরপেক্ষভাবেই রয়েছে, তাদের যে এজেন্ডা, তাদের যে দলীয় আদর্শ, সেই জায়গায় কিন্তু তারা তাদের এজেন্ডাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। ইতিমধ্যেই ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে কিন্তু সভা করে গেছেন।
নিশ্চয়ই কিছুদিন আগে বাবুল সুপ্রিয়কে নিয়ে বেশ কিছু খবর এসেছিল, নানান রকম দ্বন্দ্বের খবর, বাবুল সুপ্রিয় বিভিন্ন রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। বাবুল সুপ্রিয়র সবশেষ খবরটি কি?
বাবুল সুপ্রিয় যেখান থেকে দাঁড়িয়েছেন, আমাদের রাজ্যের বর্ধমান জেলার শিল্পাঞ্চল থেকে আসানসোল, আসানসোল লোকসভা থেকে উনি দাঁড়িয়েছিলেন। ২৯শে এপ্রিল সেই ভোট আমাদের সম্পন্ন হয়ে গেছে চতুর্থ দফায়। বাবুল সুপ্রিয় কিন্তু খুব এক সুরক্ষা এবং এক কাটা একজন যে দলীয় প্রার্থী হলেও কিন্তু একজন দলীয় সাহসী কর্মী হিসেবে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু উনি লড়েছেন। দেখা যাক এখন ফল কি বলে। ওনার নির্বাচনের দিন ওনার গাড়িও ভেঙে দিয়েছিল, উনি নির্বাচন কমিশনে অভিযোগও করেছে, যদিও ওনার এগেনস্টে নির্বাচন কমিশনে বিভিন্ন সময় অভিযোগ এসেছে। উনি বিভিন্ন প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, মানুষের কালো পতাকা দেখিয়েছে, বাবুল সুপ্রিয় দুর্ঘটনা শুনেছে, তার মধ্যে দিয়েও কিন্তু বাবুল সুপ্রিয় রাজনৈতিক ভাবে কিন্তু সফল। ওনার প্রচারের ক্ষেত্রে উনি যত বাধা দান পেয়েছে উনি তত কিন্তু এগিয়ে গেছেন, এটা রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু মতামত।
পরমাশিস, এবারে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে মমতা যেই সমালোচনাগুলো করলেন, আপনি একটু আগে বলছিলেন যে জয়শ্রীরাম বলার পর তিনি প্রচণ্ড সমালোচনা করেছেন গাড়ি থেকে নেমে, এবং এর জবাবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেছেন, আর সাধারণ মানুষ কি বলছে?
প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে জয়শ্রীরাম বললে যদি কাউকে মানে জেলা যেতে যেতে হয় আপনারাই বলুন এই পরিস্থিতি কি হওয়া উচিত, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে হয়তো সেই রিয়াকশনটা উনি যে প্রেক্ষিতে দিয়ে থাকুক না কেন, কিন্তু সেটা যেহেতু সমালোচিত হয়েছে, উনি তো সাধারণ মানুষ না, একজন মুখ্যমন্ত্রী, ওনার এই বিষয়টা গাড়ি থেকে নেমে হ্যাঁ কে বললি কোথাকার কোন হরিদাস, এটা কিন্তু সমালোচনার জায়গায় গেছে, যেহেতু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে রাখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্যই কিন্তু একটা সমালোচনার ঝড় বয়েছে। বিষয়টি অত্যন্ত সাধারণ জায়গায় থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিষয়টাই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা অসাধারণ জায়গায় চলে গেছে, যে ক্ষেত্রে রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকেও কিন্তু মন্তব্য করতে হয়েছে।
তো সাধারণ মানুষ কি বলছেন না আর কি বলছেন?
সাধারণ মানুষ শুনুন, গোটা দেশের কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সব মানুষের শান্তিপ্রিয় মানুষ, দুই ধর্মের বহু ধর্মের দেশ, শান্তিটা আগে, এখন বাকিটা 23 মে-র পরে আমরা জানতে পারবো। প্রত্যেকটা রাজনৈতিক দল গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন আশা ভরসা দিয়ে ভোটের কথা বলছে, কিন্তু এটা একটা গুরুদেব রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সংসদীয় গণতন্ত্রে আমাদের একটাই কথা বলে, এটা সকলের দেশ। আশা করি সাধারণ মানুষ কিন্তু সেই কথাটা রাখবে। কোন বিভাজনের রাজনীতি কিন্তু ভারতবর্ষের মানুষ দেখেননি এবং দেখতে চান না।
পরমাশিস, অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকেও ধন্যবাদ।
বুধবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলা আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় গাড়িবোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত ও 24 জন আহত হয়। নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য রয়েছেন। কর্মকর্তারা বলছেন, তালিবান বিদ্রোহীরা ওই এনজিওর ওপর হামলা চালায়। এনজিওর প্রেসিডেন্ট ও সিইও অ্যান হ্যাডক জানান, তাঁর কর্মীরা নিরাপদে আছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক জ্লাটিকা হোকের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি। কালো ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে উঠতে দেখা যায়। কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে প্রায় 200 মানুষকে উদ্ধার করে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাসরাত রাহিমি বলেন,
First, a suicide attack targeted the office of the international NGO. Then four attackers entered the compound. Police surrounded the area.
তিনি বলছিলেন, ওই আন্তর্জাতিক এনজিওকে লক্ষ্য করে প্রথমে আত্মঘাতী হামলা করা হয়। এরপর 4 হামলাকারী কার্যালয়ে প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী এনজিও এলাকা ঘিরে রাখে এবং বিশেষ বাহিনী আসার পর ওই 4 হামলাকারীকে মেরে ফেলা হয়। দুর্ভাগ্যবশত ওই ঘটনায় 5 জন নিহত হয়, যার মধ্যে রয়েছেন এক নারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অসামরিক লোকজন সহ 24 জন আহত হয় ওই হামলায়। সৈয়দ মোহাম্মদ ওই হামলায় আহত হন। ওই হামলা সম্পর্কে তিনি বলেন, হঠাৎ এক বিস্ফোরণ ঘটে এবং আমি দেখলাম আমার পুরো শরীর ধুলা দিয়ে আচ্ছন্ন। খেয়াল করলাম আমার শরীর দিয়ে রক্ত ঝরছে। আল শিফা হাসপাতালে যেয়ে আমি চিকিৎসা নেই, এখন আমি বাড়ি যাচ্ছি। এক তালিবান মুখপাত্র বিবৃতিতে জানায়, ওই এনজিওর ওপর হামলা করার কারণ তারা ক্ষতিকারক পশ্চিমা কার্যক্রমে লিপ্ত। ভয়েস অফ আমেরিকার আফগান বিভাগের প্রতিবেদক ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে যে কথা বলেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট অ্যান হ্যাডকের সঙ্গে, তিনি বলেন,
You know, Counterpart has always been a nonpartisan organization, and our commitment is to work with citizens there as well as citizens around the world to help make their lives better. Our focus is
আনহাডক বলেন, কাউন্টারপার্ট একটি নির্দলীয় সংস্থা। আমাদের মূল উদ্দেশ্য নাগরিকদের উন্নত জীবনের লক্ষ্যে কাজ করা। রাজনৈতিক নয়, বরং সাম্প্রদায়িক স্তরে আমাদের কাজ করাই আসল উদ্দেশ্য। তিনি আরো বলেন, তাঁর সংস্থা 12 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে কাজ করছে এবং সাম্প্রতিক হামলার আগে কখনও কোনো ধরনের হামলার শিকার তারা হননি। এই হামলাটি এমন সময়ে হল যখন বিশ্বজুড়ে মুসলমানেরা রোজার মাসে সংযম পালন করছেন। অ্যান হ্যাডক আরও বলেন,
The senseless violence that happened today has no place in a civilized world, and it has nothing at all to do with Islam. That what we are seeing today is a senseless act.
তিনি বলেন, সভ্য জগতে এই বিবেচনাহীন হামলার কোনো স্থান নেই। রোজার মাসে এই ধরনের হামলা অত্যন্ত মর্মান্তিক। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহাতে তালিবান প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের আফগানিস্তানে 17 বছর ধরে চলতে থাকা যুদ্ধ অবসানের লক্ষ্যে ষষ্ঠবারের মতো শান্তি আলোচনা হয়। তালিবান বিদ্রোহীরা কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। তাদের মতে, কাবুল সরকার যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করার বিষয়ে কড়া পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিয়ন্ত্রণ রক্ষা করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন ইউএস বর্ডার পেট্রোল প্রধান কার্লা প্রভোস্ট। তিনি বলেছেন, গত বছর মধ্য আমেরিকা সহ বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থনাকারীদের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে মাইকেল বোম্যানের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে শক্ত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সেনেট প্যানেলের কাছে দেওয়া এক সতর্ক বার্তায় কার্লা প্রভোস্ট। তিনি বলেছেন, বর্তমান অর্থবছরে এ পর্যন্ত দক্ষিণ সীমান্ত দিয়ে আসা অভিবাসীর সংখ্যা 4,60,294 জন। গত অক্টোবরে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহরের বহু মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। গত 2018 সালে 65,000 জন আশ্রয় প্রার্থনার আবেদন করে। 90 দিনের মধ্যে তাদের আবেদন চূড়ান্ত করবার কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরে। কার্লা প্রভোস বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল কর্তৃপক্ষের হিসাবে কোনো একটি বছরে এত বিশাল সংখ্যায় অভিবাসী প্রবেশের রেকর্ড নেই। তিনি বলেন, গত বছর সীমান্তে অপেক্ষমান অভিবাসীর বহরে থাকা বহুসংখ্যক শিশু, যাদের অনেকেই অভিভাবকহীন, তাদেরকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তারক্ষীদের অনেক শ্রম এবং সময় নষ্ট করতে হয়েছে। তিনি বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে সীমান্ত অভিবাসীদের, সীমান্ত রক্ষীদের কাজের অনেকের 40% সময় ব্যয় করতে হয়েছে অভিভাবকহীন অভিবাসী শিশুদের যত্ন নিতে গিয়ে। সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক সেনেট জুডিশিয়ারি সাব কমিটির কাছে দেওয়া সতর্কবার্তায় তিনি উল্লেখ করেন, সীমান্তে জড়ো হওয়া শিশু ও পরিবারের যত্ন নেওয়ার জন্যে সীমান্ত রক্ষীদের মূল কাজ থেকে সরিয়ে আনা হচ্ছে, আর সেই সুযোগে ঢুকে পড়ছে অসংখ্য অবৈধ অভিবাসী। শুধু অভিবাসী নয়, ঢুকে পড়ছে মাদক চোরাচালানি এবং অপরাধীরাও। সীমান্ত নিরাপত্তা কেন হুমকির মুখে? কার্লা প্রভোস বলেন, সীমান্ত নিরাপত্তার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও, কারণ তারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতে পারে, তাদের মধ্যে অনেক অপরাধীও থাকতে পারে এবং তারা যুক্তরাষ্ট্রে যে কোনো অঘটন ঘটাতে পারে। একই কথা প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলে থাকেন। অভিবাসন বিষয়ক এক বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে অভিবাসীদের গ্যাং সদস্য হিসেবে উল্লেখ করে একটি মন্তব্য করেছিলেন।
You know, I look at some of these asylum people. They're gang members. They're not afraid of anything. They have lawyers greeting them. They read what the lawyer tells them to read. They're gang members. And they say
প্রেসিডেন্ট তাদেরকে সরাসরি গ্যাং মেম্বার বলে মন্তব্য করেছিলেন। সেনেট সাবকমিটি চেয়ারম্যান টেক্সাসের রিপাবলিকান সেনেটর জন কর্নিন কার্লা প্রভোস্টের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, অবশ্যই এই অবস্থা সত্যিই একটি জরুরি অবস্থা। যদি তা বন্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও খারাপের দিকে যেতে পারে। সীমান্তে থাকা অভিভাবকহীন শিশুদের সহায়তার লক্ষ্যে সেনেটর কর্নিন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হেনরি কুয়েলারকে সঙ্গে নিয়ে হেল্পিং আনএকম্পানিড মাইনর্স অ্যান্ড অ্যালিভিয়েটিং ন্যাশনাল এমার্জেন্সি নামে একটি বিল উত্থাপন করেন। তিনি এই বিলটি পাশ করবার আহ্বান জানিয়ে বলেন, এতে করে সীমান্তরক্ষীদের কাজের বাড়তি সময় শিশুদের যত্ন নিয়ে ব্যয় করতে হবে না, আর তারা তাদের কাজে মনোযোগ দেবেন, যাতে করে সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ অনুপ্রবেশ কমবে এবং জাতীয় নিরাপত্তা আরও সুরক্ষিত থাকবে। এদিকে সেনেট কমিটির ডেমোক্রেট সদস্যরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন ইস্যুটি নিয়ে রাজনীতি করছেন। তারা বলছেন, ট্রাম্প প্রশাসন কৃত্রিম সংকট সৃষ্টি করে এই ইস্যু নিয়ে কাগজপত্রবিহীন অভিবাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতি শিশুদের বাবা মার কাছ থেকে পৃথক করবার বা ডিটেনশন সেন্টারে রাখার ব্যবস্থা করছেন। মধ্য আমেরিকায় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করা এইসব ধরনের রাজনীতি বলেই মন্তব্য করছেন ডেমোক্রেট প্রতিনিধিরা। অভিবাসন বিশেষজ্ঞরাও এমন কথাই বলছেন। ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটির আইনের শিক্ষক কার্লা ম্যাককন্ডার্স বলেছেন, 2020 সালের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন নিয়ে কথা বলছেন নেতারা। ইলিনয়ের ডেমোক্রেট সেনেটর ডিক ডারবিন বলেন, ভুলে যাবেন না, প্রেসিডেন্ট ট্রাম্প এবছর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের শাটডাউন বা সরকারি কাজকর্মের আংশিক অচলাবস্থা সৃষ্টি করেছিলেন, কংগ্রেস যেন তার মেক্সিকো সীমান্ত দেয়াল তোলার খরচ পাশ করে সেই লক্ষ্যে। ওই শাটডাউনের কারণে তখন অভিবাসন আদালতও বন্ধ ছিল। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণেই বরং আমাদের সীমান্ত সুরক্ষা কমেছে। তিনি বহুবারই আমেরিকান মূল্যবোধকে খাটো করছেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলছেন এর জন্য দায়ী ডেমোক্রেটরা। প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক এক বক্তব্যে ডেমোক্রেটদের দায়ী করেন।
Unfortunately, Democrats have refused to close immigration loopholes. That's really what it's all about.
এবার ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটির শিক্ষক ম্যাককন্ডার্স এর বক্তব্য। তিনি প্রেসিডেন্ট যে এটি রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলেছেন এমন একটি মন্তব্য করেছেন।
He is trying to follow through at any cost on some of the campaign promises that he made for the base that he's appealing to.
তবে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের নেতারাই মনে করছেন সীমান্ত সুরক্ষা জরুরি, অভিবাসন সমস্যার সমাধান প্রয়োজন। বর্ডার পেট্রোল, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ হেলথ, হিউম্যান সার্ভিস, এসব খাতে অর্থ বরাদ্দ দরকার সীমান্ত সুরক্ষার জন্যে। সীমান্তে অবৈধ অভিবাসীদের অভিভাবকহীন শিশুদের সুরক্ষায় এসব বিভাগগুলোর কর্মকর্তারা কাজ করছে। এছাড়া ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা মনে করেন হাজার হাজার আশ্রয় প্রার্থনার মামলা পড়ে আছে, অনেক মামলা সমাপ্ত হয়েছে, রায় হয়েছে, কিন্তু আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে, অথচ তারা অনেকেই ডিটেনশন সেন্টারে এখনও অবস্থান করছেন। সেগুলোর দ্রুত সমাধান দরকার, অভিবাসন নীতি সংস্কার দরকার বলেও তারা মনে করছেন। ভারপ্রাপ্ত পরিচালক ন্যাটালি এশার বলেন, বর্তমান অভিবাসন আইনের দুর্বলতার কারণে বহু অভিবাসী অবৈধভাবে আসার সাহস করছেন। 2013 সালে কংগ্রেস শেষবারের মতো অভিবাসন আইন সংস্কার নিয়ে আলোচনা করেছিল। তখনকার ডেমোক্রেট নিয়ন্ত্রিত সেনেট অভিবাসন সংস্কারের একটি বিলও পাশ করেছিল, তবে তখনকার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তা পাশ করতে ব্যর্থ হয়েছিল। অভিবাসন নীতির সংস্কার না হয় সুবিধা নেওয়ার জন্য একদিকে যেমন কাগজপত্রবিহীন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসছে এবং আশ্রয় প্রার্থনার উৎসাহ পাচ্ছে, অন্যদিকে আবার সন্ত্রাসী মাদক চোরাচালানিরাও এর সুযোগ নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর একটি বিহিত হওয়া প্রয়োজন বলে সবাই মনে করেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ ভারতে ও পশ্চিমবঙ্গে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন হয়েছে। কবিগুরুর জন্মদিনে তাঁর রচিত গান ও কবিতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দীপঙ্কর চক্রবর্তী তাঁর প্রতিবেদনে।
25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা।
বৈশাখ মানে বাঙালির কাছে শুধু দুটি দিন, পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আর 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। নববর্ষ উদযাপন করতে গিয়েও আমরা রবীন্দ্রনাথকেই স্মরণ করি, তারই স্মরণ নিই। এমনিতেই আমাদের জন্ম, মৃত্যু, প্রেম, পূজা, জীবনচর্চা সর্বত্রই রবীন্দ্রনাথ বিরাজ করছেন প্রতিটি মুহূর্তে। তাই তার গান, কবিতা, তার কথা দিয়েই আমরা নিজেদের ভাব ব্যক্ত করি। নববর্ষ মানেই তো বৈশাখের শুরু, তাকে আবাহন করতে তাই রবীন্দ্রসঙ্গীত, কবিতা, গীতিনাট্য, নৃত্যনাট্য ছাড়া আমাদের গতি নেই। আর 25শে বৈশাখ তো শুধুই রবীন্দ্রময়, নিজের জন্মমাস বলেই হয়তো বৈশাখের মতন একটা রুক্ষ তপ্ত রুদ্র সময়কে রবীন্দ্রনাথ মায়ার চোখে দেখতেন। তার গানে কবিতায় বৈশাখকে তিনি এঁকেছেন সর্বত্যাগী এক সন্ন্যাসী রূপে, ভৈরব বেশে। জীর্ণ পুরাতন সব কিছুকে তিনি কাল বৈশাখীর ঝড়ে উড়িয়ে দেন।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিশান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, দীপ্ত চক্ষু হেসি ন সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু হেসি ন সন্ন্যাসী, জ্বলিতেছে সব মুখে তোমার ললুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর, করি ভস্মসার চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ, তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতির অভস্থলে বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারী হইয়া, চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল, ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরি বোদারে, চের অব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ।
বৈশাখ রে মৌনী তাপস, নাকানের বাণী এমন কোথায় খুঁজে পেলে, তপ্ত ভালে দীপ্তিটাকে মন্থরমে কানে এলো, গভীর ছায়া পেলে।
আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা তাঁর গানে তাঁর কবিতায় তাঁকে স্মরণ করছি, কারণ তিনি নিজেই বৈশাখ মাস আর এই দিনটি নিয়ে যত গান লিখেছেন, যত কবিতা লিখে গিয়েছেন, আর কোনো কবি বা গীতিকার তেমনটি লেখেননি। আর সমসাময়িক বা পরবর্তীকালে কেউ যদি তাঁর সম্বন্ধে কিছু লিখেও থাকেন, বিস্মৃতির অতলে তা তলিয়ে গিয়েছে।
আসন পাতো অমুতাসন জেলে হে বৈশাখ হে মৌনিতাপো।
একালের কবি জয় গোস্বামী তার ভগ্নাংশ নির্ণয় উপন্যাসে রবীন্দ্রনাথের তিনটি গানে একই শব্দের তিন রকম ব্যবহার নিয়ে লিখেছেন, এরকম করে গানের ভেতরে ভেতরে এত রকম করে সুর দিয়ে আঁকা আর এত রকম অর্থ রেখে দেওয়া, এ কি ভাবতে পারা যায়? একটা লোকই এরকমভাবে পেরেছে, আমি ভেবে ভেবে মরে যাই, কোনো কুল কিনারা পাই না। রবীন্দ্রনাথ আজ থেকে 78 বছর আগে প্রয়াত হয়েছেন, তবু তিনি আজও সমান প্রাসঙ্গিক, আজও তিনি পুরনো হননি। শুধু গান, কবিতা, নাটক আর গল্প নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলোও বারবার পড়ার মতন। কবিরা দূরদ্রষ্টা হন, তাঁর চিন্তাধারাও ছিল তাঁর কালের থেকে অনেকটা এগিয়ে। প্রকৃতিকে ভালোবাসতেন তিনি, তাই শান্তিনিকেতনের শিক্ষাদানকে চার দেয়ালের সীমা থেকে বার করে এনেছিলেন, ভারতের সঙ্গে বিশ্বকে মেলানোর প্রয়াসে স্থাপন করেছিলেন বিশ্বভারতী। কৃষি ও কর্মভিত্তিক শিল্প শেখানোর জন্য শ্রীনিকেতন, তবু রাজনৈতিক চেতনাও ছিল ভিন্নতর। তার জাতীয়তাবাদ উগ্রতার জন্ম দেয়, তাই তিনি দেশাত্মবোধকে জাতীয়তাবাদের সঙ্গে গুলিয়ে ফেলতে দিতেন না। আজ তার পূর্ণ জন্মদিনে আমরা এই মহামানবকে স্মরণ করি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রতিবেদনটি গ্রন্থনা ও আবৃত্তি করেছেন দীপঙ্কর চক্রবর্তী, কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা চক্রবর্তী, গান এসো হে বৈশাখ এবং বৈশাখ হে মৌনী তাপস গিয়েছেন দেবব্রত বিশ্বাস, চিরনূতনেরে দিল ডাক স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, ওই মহামানবাসে কোরাসে দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য।
Introducing the Voice of America's News Words,
where you learn American English words in the news.
Shigiri ashche
ingreji shekhar notun ayojon
news words
thakche American shongbade byabohrito hoy erokom kichu shobdo
dire.
A situation that is dire requires immediate action.
Witch hunt.
This is a witch hunt like nobody's ever seen before.
Smuggle.
To smuggle means to move someone or something from one country into another illegally.
আর এই রকম শত শত নতুন শব্দ নিয়ে আসছে নিউজ ওয়ার্ডস।
অপেক্ষা করুন নিউজ ওয়ার্ডস এর জন্য।
আগামী 14 মে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিউজ ওয়ার্ডস, দেখার আমন্ত্রণ, দেখার এবং শোনার আমন্ত্রণ রইল। আর এখন শুনবেন নারী কণ্ঠ।
আমি সুগুপ্তা নসরিন কুইন, শুরু করছি আজকের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব প্রকৌশলী ও পরিবেশবিদ ডক্টর কাউসার জাহানের সঙ্গে। প্রফেসর জাহান রোয়ান বিশ্ববিদ্যালয় সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। ডক্টর কাউসার জাহান, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আমিও ভয়েস অফ আমেরিকার শ্রোতা এবং নারী কণ্ঠের আয়োজকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
প্রফেসর কাউসার জাহান, আপনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের রোয়ান বিশ্ববিদ্যালয় সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর বিশেষত্ব এবং গুরুত্ব সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বলবেন।
অবশ্যই, আমার ধারণা এবং আমার মনে হয় এটা অনেকেরই ধারণা যে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস এবং বিশুদ্ধ পরিবেশ। পরিবেশ সংক্রান্ত প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবী জুড়ে। পৃথিবীতে আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত রাখাই আমাদের মূল কাজ। প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, জনস্বাস্থ্য রক্ষা করার গুরুদায়িত্ব আমাদের উপরে পড়ে যায়,
বিশেষ করে যখন আমরা ক্লাইমেট চেঞ্জের কথা সবসময় বলছি, তাই না?
অবশ্যই, এবং এখন তো রাজনীতিতে ক্লাইমেট চেঞ্জ চলে এসেছে।
আপনি ঢাকার বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন এবং পরে আমেরিকাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন এবং মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং এ আপনার আগ্রহ কিভাবে জন্মালো?
প্রথমত, আমি আমার নানা মামারা সবাই প্রকৌশলী, তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার মামারা সবাই পড়েছেন, ছোটবেলা থেকে ওনাদেরকে দেখেছি এবং ওনাদের মূলত ওনাদের যে বিশেষজ্ঞ যে এরিয়াতে ছিল সেটা ছিল নির্মাণ এবং তড়িৎ ক্ষেত্রে। তো আমি ছোটবেলায় কিছুটা রাজশাহীতে বড় হয়েছি। 70-80 দশকে আমি যখন রাজশাহীতে ছিলাম শিক্ষারত, তখন পদ্মা নদীর ভাঙ্গন এবং বিশুদ্ধ পানির সংকট আমি দুটাই দেখেছি এবং আমার মনে সেটা প্রচন্ড দাগ কেটেছিল। তারপর যখন আমি ঢাকা শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তখন আমি লক্ষ্য করলাম যে ঢাকা শহরে এই যে যেখানে সেখানে আবর্জনা ফেলা, রাস্তাঘাট পানিতে বন্যার সময় ডুবে যাওয়া বা বেশি অতিরিক্ত বৃষ্টি হলে, এবং যানবাহন থেকে যে বায়ু দূষণ, সেটা আমাকে খুবই নাড়া দিত এবং স্পর্শ করত। এবং এটা নিয়ে আমি কিছুটা ভাবছিলাম সেই সময়, এবং আমার মামারা যারা ছিলেন তারা নির্মাণ এবং তড়িৎ বিশেষজ্ঞ, আমি সেটা থেকে একটু আলগা একটা অন্যদিকে একটা মোড় নিতে চাচ্ছিলাম, তো দেশের কারণে হোক, দেশের অগ্রগতির জন্য চিন্তা করে। এবং আমি যখন পাশ করি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, আমার প্রথম চাকরি ছিল আমেরিকান একটা কোম্পানি, হারজা ইন্টারন্যাশনাল, এবং এই কোম্পানিটা তখন বাংলাদেশের জন্য বাংলাদেশের পানি সম্পদের উপরে কর্মরত ছিল এবং আমি ওদের সাথে চাকরিটা শুরু করি। সেখান থেকে আমি বাংলাদেশের পানি এবং পানির বিশুদ্ধকরণ, ওটা নিয়ে আমি জড়িয়ে পড়ি এবং সেটা থেকেই আমার যুক্তরাষ্ট্রে আসা আরো শিক্ষার উদ্দেশ্যে।
আচ্ছা, আপনি যেমন বললেন ওয়াটার রিসোর্সেস বা পানি সম্পদ নিয়ে আপনি বাংলাদেশে কাজ করেছেন, যুক্তরাষ্ট্রে গবেষণা করেছেন, কাজ করেছেন, জল সম্পদ বিষয়ে আপনি বইও লিখেছেন। বিশ্বে পানি সম্পদের সংকট এবং গুরুত্ব সম্পর্কে একটু বিশ্লেষণ করবেন?
এটা আসলে খুবই দুঃখজনক যে পৃথিবীতে এখনো প্রতিদিন প্রায় 2500 শিশুর মৃত্যুর কারণ হলো ডায়রিয়া, অর্থাৎ দূষিত পানি। এটা একটা অত্যন্ত দুঃখজনক পরিসংখ্যান। এই এই যুগে যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, টেকনোলজিক্যাল অ্যাডভান্স তো আমাদেরকে অনেক দূর এগিয়ে এনেছে, কিন্তু এই সামান্য জিনিসটা যেখানে পানি বেঁচে থাকার জন্য সবার জন্য প্রয়োজন, সুস্থ থাকার জন্য প্রয়োজন, আমরা এখনো এটা নিয়ে কষ্ট করছে, পৃথিবীর বেশিরভাগ দেশই এটা নিয়ে কষ্ট করছে। কেন করছে? পানি সম্পদটা কিন্তু শুধু যে ভৌগোলিক কারণেই মানুষ কষ্ট করে তা কিন্তু নয়, পানি সম্পদের পানি বন্টন এগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক লোভও এর মধ্যে চলে আসে। নানা কারণে বিশুদ্ধ পানি সংকটের সমাধান পৃথিবী জুড়ে এখনো নেই, এটা দুঃখজনক। যুক্তরাষ্ট্রে আপনি যদি দেখেন, অনেক বড় বড় শহরে বিশুদ্ধ পানির সংকট। কিছুদিন আগে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে ফ্লিন্ট মিশিগানে সীসা বিষাক্ত পানির দুর্ঘটনাটা, এটা এমনকি একটা বিশাল রাজনৈতিক প্রবলেমে দেখা দেয়। এবং সেই জন্য মিশিগানের রিসেন্টলি যে ইলেকশন হলো গত বছর, তাতে ওদের পুরো স্টেটের লেজিসলেচারই বদলে গিয়েছে। তো আমাদের যারা আমরা প্রকৌশলী আছি এবং বৈজ্ঞানিক যারা পানি সম্পদ এবং পানি বিশুদ্ধকরণে জড়িত, আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যেন বিশুদ্ধ পানি স্বল্প মূল্যে সবার জন্য ব্যবস্থা করা, এটা খুবই দরকার। এটা তেমন কেউ গবেষণায় জড়িত না। ঐতিহ্যগত যে পুরানো পানি বিতরণের ব্যবস্থা ছিল অনেক অনেক যুগ আগে, সেই চিন্তাধারা থেকে আমাদেরকে কিছুটা সরে আসতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকেই কিন্তু পানি বিতরণ ব্যবস্থার মধ্যে নেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষকে নিজে গিয়ে পানির ব্যবস্থা করতে হচ্ছে। এবং এটা দুঃখের কারণ যে অনেক দেশে মেয়েদেরকে সেই পানি বয়ে আনতে হয়। এটা একটা সাংঘাতিক জেন্ডার ডিসপ্যারিটি সমস্যা তুলে ধরে। কারণ মেয়েরা যখন স্কুলে যাচ্ছে না এবং বাড়িতে থাকছে এবং পানি আনা এবং পানি বিতরণ করাই তাদের উপরে ভারটা পড়ে যাচ্ছে, তখন তাদের শিক্ষা থেকে বিরত থাকতে হচ্ছে এবং শিক্ষিত না হলে সেটা থেকে আরো অনেক রকম সমস্যার দেখা দিচ্ছে। লেখাপড়া না হলে পভার্টি, অনেক রকম সমস্যাটা এসে যায়। তো একটা জেন্ডার ইস্যু আছে পানি সম্পদের মধ্যে, যেটা অনেকেই হয়তো বৈজ্ঞানিক যারা বা প্রকৌশলী যারা তারা ওটা দেখতে পারে না। সমাজ যারা সোশিয়োলজিতে স্পেশালাইজ করছে তারা হয়তো ওটা অনেক বেশি চিন্তা ভাবনা করছে, কিন্তু এই সব চিন্তা ভাবনা একসাথে আনতে হবে যে আমরা বৈজ্ঞানিক যারা আছি বা প্রকৌশলী যারা আছি, এটা আমাদের উপরে একটা কর্তব্য এখন যে আগামী দশকে পানি বন্টন এবং বিশুদ্ধ পানি ব্যবস্থা করা পৃথিবী জুড়ে, সেটা আমাদের ভারটা আমাদের উপরে।
হ্যাঁ, কারণ আপনার সমস্যাটা তো শুধু একটা মহাদেশে নয়, আমরা দেখছি
এটা পৃথিবী জুড়ে।
হ্যাঁ, পৃথিবী জুড়ে।
তাই আমি এটা বলতে চাই যে যেখানে গরিব মানুষের হাতে কিন্তু এখন সেলফোন চলে এসেছে পৃথিবী জুড়ে,
হ্যাঁ,
টেকনোলজির কিছুটা অ্যাডভান্সমেন্ট কিন্তু ভোগ করছে গরিব এবং ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু বিশুদ্ধ পানিটা কিন্তু এখনো সমস্যাটা সমাধান হয়নি।
ঠিকই বলেছেন। আমরা দেখছি ছেলেদের তুলনায় মেয়েরা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বা বিজ্ঞান সংক্রান্ত পেশাগুলোকে তেমন বেছে নেন না বা আগ্রহটা একটু কম, যে কারণে স্টেম অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং গণিত ইত্যাদি বিষয়ে মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য আমেরিকায় অন্তত অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি একজন ইঞ্জিনিয়ার, বিদুষী নারী, মেয়েদের বিজ্ঞানে আকৃষ্ট করার লক্ষ্যে আরও কী করা প্রয়োজন বলে আপনি মনে করেন এবং এক্ষেত্রে আপনার কী অভিজ্ঞতা?
যুক্তরাষ্ট্রে মেয়েদের সংখ্যা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী ইয়েতে, মাত্র 20% এবং এই 20%টা কিন্তু আজ বহু বহু বছর ধরে, 20-25-30 বছর ধরে যুক্তরাষ্ট্রে মেয়েদের সংখ্যা মাত্র 20% প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে। এর পিছনে মূলত যে কারণটা আমরা দেখছি, যারা প্রফেসর আছি যাদের কাজই হলো শিক্ষা দেওয়ার, আমরা দেখছি যে মূলত সামাজিক চাপ। যে এদেশে নানা রকমের সামাজিক মাধ্যমে আপনি দেখবেন যে নিয়মিত দেখানো যায় যে প্রকৌশলী পেশাটা মূলত পুরুষ শাসিত, এটা কিন্তু যুক্তরাষ্ট্রেও আছে। সেই সাথে রয়েছে যে গণিত এবং বিজ্ঞানের ভীতি, যেটা এই দেশে প্রকট রূপে দেখা যায়, অন্যান্য দেশে কিন্তু কম। এবং সেই সাথে আছে অনাকর্ষণীয় চাকরি। এই সব কারণে দেখা যাচ্ছে যে মেয়েরা যুক্তরাষ্ট্রে প্রকৌশলী পেশায় আসতে চায় না। অথচ আপনি যদি দেখেন ডাক্তার অথবা আইনজীবী, জার্নালিজম, ওই সব ক্ষেত্রে কিন্তু 50-50 পার হয়ে গেছে মেয়েরা। তো এটা দুঃখজনক আমাদের জন্য অনেক কারণে, যে ইটস নট আ সাইন যে মেয়েরা গণিত অথবা বিজ্ঞান পারে না, এটা মেইনলি আসছে সামাজিক চাপ থেকে, যে এই পেশাটা কেন জানি না জেন্ডার ফ্রেন্ডলি না। তো আমরা গত 10-20 বছর ধরে দেখেছি যে যুক্তরাষ্ট্রে প্রচুর টাকা ব্যয় করা হয়েছে কিন্তু মেয়েদের আকর্ষণ করার জন্য এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কিন্তু এখনো সেটা রয়ে গেছে একটা স্ট্রাগল। কিছু কিছু বিশ্ববিদ্যালয় যারা প্রাইভেট আছে ওরা পেরেছে, কিন্তু আমরা স্টেট স্কুলসে এখনো চেষ্টা করছি এই মানে স্ট্যাটিস্টিক্সটাকে বা এই পরিসংখ্যানটাকে ঠিক করতে, কিন্তু এর জন্য প্রচুর কাজ লাগবে এবং সমাজেরও একটা বিরাট দায়িত্ব আছে এই ব্যাপারে। আমি এখানে রোন ইউনিভার্সিটিতে যোগদান করি 1996 সালে এবং সেই থেকে আজ 20 বছর ধরে আমরা কিন্তু অ্যাট্রাক্টিং উইমেন ইনটু ইঞ্জিনিয়ারিং অ প্রোগ্রামটা চালু করেছি। এই বছর আমাদের 20 বছর পূর্তি। সেই সাথে ইঞ্জিনিয়ার্স অন হুইলস আছে আরেকটা আমার উদ্যোগ, এটা হলো যে আমরা স্কুলে যাই ডিরেক্টলি ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে তোমরাও প্রকৌশলী হতে পারবে। একটা বিশাল ন্যাশনাল মুভমেন্ট চলছে, কিন্তু সেই সাথে টেলিভিশন মিডিয়ারও একটা কর্তব্য আছে, কারণ মিডিয়াতে বা টেলিভিশনে কিন্তু মেয়েদের বৈজ্ঞানিক হওয়া, আপনি যেমন বিগ ব্যাং থিওরি একটা শো আছে টিভিতে, ওখানে কিন্তু যেসব মেয়েরা বৈজ্ঞানিক হিসাবে দেখানো হয় ওদেরকে দেখানো হয় চশমা পরা, পুরু চশমা দেখতে হয়তো বেশি ভালো না, এবং ওদের যেটা বলে যে সামাজিক চল আচরণ সেটাও বেশি ভালো না, যে ওরা একটু গিকি টাইপের, এবং এই স্টেরিওটাইপটা না তুলতে পারলে এই দেশে আগামীতে সংখ্যা বাড়ানোটা মুশকিল হবে।
আপনি আপনার পরিবার নিয়ে দীর্ঘদিন এদেশে আছেন, বাংলা সংস্কৃতি এবং সমাজ সেবা কর্মেও আপনি নিয়োজিত, এ সম্পর্কে একটু বলবেন?
এ সম্পর্কে বলতে হলে প্রথমে আমার নিজের পরিবার সম্বন্ধে একটু বলতে হবে। আমাদের পরিবারে ঐতিহ্যগত শিক্ষা যেটা, সেটার সাথে সাথে কিন্তু সাংস্কৃতিক শিক্ষার একটা প্রভাব ছিল। আমার বাবা মা দুজনে উদারপন্থী ছিলেন, আম্মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমার বাবা সঙ্গীত শিল্পী সাহিত্য নিয়ে অনেকই জড়িত ছিলেন এবং সেটা নিয়ে আমাদেরকে প্রচুর উৎসাহিত করা হতো। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি তখন আমি সেটা চেষ্টা করেছি ধরে রাখার। আমার দুটি মেয়ে আছে এবং ওরা দুজনেই খুব ভালো বাংলা বলতে পারে, নাচ গান এবং নানান শিল্পকলাতে ওরাও জড়িত। আমি খুবই ভাগ্যবান যে আমাদের এখানে ট্রাই স্টেট এরিয়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি BADV বলা হয়, এটা একটা প্রতিষ্ঠিত সংস্থা ছিল যখন আমি নিউ জার্সিতে আসি 1996-এ। তখন থেকে আমি এবং আমার স্বামী এবং আমার বাচ্চারা আমরা অনুষ্ঠানগুলোতে যেতাম এবং কালে কালে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করেছি এবং আমার হাজব্যান্ড প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালিতে। সেই সাথে আমাদের সাউথ জার্সি কমিউনিটিতে একটা বাংলা স্কুলও আছে, সেটার সাথেও আমরা জড়িত ছিলাম। আমার মেয়েরা স্কুলটাতে মানে গিয়েছে যখন ছোট ছিল এবং এখনো স্কুলের যতগুলো অনুষ্ঠান হয় সেটা আমরা অবশ্যই যাই এবং উৎসাহ দেই আগামী প্রজন্মকে। আমাদের ভাগ্য যে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি এবং সাউথ জার্সি বাংলা স্কুল কমিউনিটি সবাই খুব উৎসাহিত এবং আমরা ধরে রাখার চেষ্টা করছি দেশের সংস্কৃতি এবং চেষ্টা করছি যে আগামী প্রজন্ম যেন ইনভলভ থাকে।
ডক্টর কাউসার জাহান, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ নারী কণ্ঠে আজ যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য।
বাংলাদেশে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গড়ে বসেছিল সাধু সন্ন্যাসীদের মিলন মেলা, আরো জানাচ্ছেন প্রতীক ওমর।
ইতিহাস থেকে পাওয়া যায় 1400 শতাব্দীর কোন এক বৈশাখের শেষ বৃহস্পতিবার হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই রাজা পরশুরামের সাথে যুদ্ধ করে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের বিজয় লাভ করেন। তখন থেকেই এই দিনটিতে ওরস মাহফিল হয়ে আসছে। এই ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত মুসল্লি এবং সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে। তারা শাহ সুলতান রহমতুল্লাহ আলাই এর মাজারের পাশে সমবেত হন। এমন কয়েকজন সাধু সন্ন্যাসীদের সাথে কথা বললে তারা ভয়েস অফ আমেরিকাকে জানান,
এখানে আমি যখন ছোট্টবেলায় আজ থেকে 32 বছর আগে বাড়ির থেকে পালিয়ে এসে এখানে 1020 বছর থেকেছি এবং বাংলার অলির জগতে ওনার পিতার নাম হলো হযরত শাহ সৈয়দ আদম আহম্মদ বলখি, ওনার নাম হলো সুলতান মাহমুদ মাই সাবারি বলকি রহমতুল্লাহ। উনি ইয়ামনে লালন পালন হয়েছে এবং এই বগুড়াতে আসার পরে উনি এখানে এমন রহমত বিচারণ করেছে যে অনেক পরিত্যক্ত মানুষ আজকে ধনী।
আমি এখানকার অষ্টায়ী সাল পর্যন্ত আসি আর যাই, বছরে একদিন করে আসি আর কি। হ্যাঁ, আমি ভক্ত হলো বরিশাল আব্দুল ওয়ালের।
এক্সিডেন্ট হওয়ার পর সব কিছু পড়া গেছে। ঢাকা পঙ্গু হাসপাতালে গেছিলাম যে আমি পায়ের চিকিৎসা, ওখানেও টাকা ছাড়া আমার চিকিৎসা নাই। তো এখানে শাসুদ্দান ভালো লোক ছিল, অনেক লোক আর অনেক লোকের রোগ ব্যাধি ভালো হয় এই জন্য বিশ্বাস করে আছি, যদি আমার দয়া করি আমার ভালো হয় বিনিময়ে চিকিৎসা।
আমার বয়স হচ্ছে তরিকতের আজকে দীর্ঘ 30 বৎসর। আমি মুর্শিদপুর নিছি ইনায়তপুরের নাতির কাছে। সেখান থেকে আমি মানে যাই হোক, আমার যে কোনো ফায়াজের কারণে সে আমি পাগল হয়ে গেছিলাম। একটা সাধনের কারণে আমি পাগল হয়ে যাই, আমার ব্রেন ছিল না তখন, আমার মুর্শিদ আমাকে ব্রেন ঠিক করে দিয়েছে।
আমার পীর মুর্শিদের আদেশ নিয়ে আমরা ওলিরা দরবার যাই এবং ওলিরা দরবার থেকে তরিকার ভাই বোন যারা আছে তারা সাথে উডাবসা হয়। উডাবসা বললে একটু প্রেম পাই এবং দু একটা জ্ঞানের কথা শুনি এবং ভালো ভালো লোক পাওয়া যায়। তাই আমি যারা আমাদের তরিকা ভাই বোন আছে সবারই নিয়ে আমি তাকবা চাই।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। তালিবান এবং যুক্তরাষ্ট্র কাতারে তাদের মধ্যকার এক সপ্তাহব্যাপী আলোচনা শেষ করেছে, তবে আফগানিস্তানে শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো লক্ষ্যযোগ্য অগ্রগতি হয়নি। আলোচনায় যে বিষয়ের উপর আলোকপাত করা হয় তা হলো তালিবান আফগান মাটিতে অন্য দেশগুলোকে আক্রমণ করার জন্য সন্ত্রাসীদের সুযোগ দেবে না, এই আশ্বাসের বিনিময়ে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে বাহ্যত মনে হচ্ছে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই দ্বিতীয়বার পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানাচ্ছে যে দেশটির উত্তরের এই বাহ্যত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অত্যন্ত উদ্বিগ্ন এবং তা দুই কোরিয়ার মধ্যকার সামরিক উত্তেজনাকে প্রশমিত করতে সহায়ক নয়। চীন বলছে যে যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ব্যাপারে তার সংকল্প বহাল রাখে তাহলে চীনও তাদের কথায় প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি রেখেছে। দুদেশের মধ্যে বাণিজ্য লড়াই বন্ধ করার লক্ষ্যে আরেক দফা আলোচনার জন্য বাণিজ্য বিষয়ক চীনের প্রধান আলোচক ওয়াশিংটনে আছেন। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন যে ইসলামী সংগঠনগুলো সম্মত হয়েছে এ ব্যাপারে যে সে দেশে সহিংস উগ্রবাদ দমনের জন্য দেশের প্রায় 30,000 মাদ্রাসাকে শিক্ষা মন্ত্রকের অধীনে নিয়ে আসা হবে। খ্রিস্টান যাজকদের দ্বারা সংগঠিত যৌন হয়রানির তথ্য ও তদন্তের জন্য পোপ ফ্রান্সিস আজ একটি নতুন আইন প্রণয়ন করেছেন। এই ঘটনায় যারা শিকার তারা দীর্ঘদিন ধরেই এই সংকটের প্রতি নজর দিতে পোপের প্রতি যে আহ্বান জানিয়ে আসছিলেন পোপ তাতেই এবার সাড়া দিলেন। এই পরীক্ষামূলক আইনটি 1 জুন থেকে কার্যকর হবে এবং 3 বছর পর তা পুনর্মূল্যায়ন করা হবে। 9 মে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে পালন করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসিদের বিরুদ্ধে মিত্রজোটের বিজয়ের 74তম বার্ষিকী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারাবেভ কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে পুতিন তার বক্তব্যে দাবি করেন নাৎসিদের কাছ থেকে ইউরোপে মুক্তি লাভে সোভিয়েত ইউনিয়নের মুখ্য ভূমিকা ছিল এবং বলেন যে বর্তমানে ইউক্রেনের রাজধানী কিভি ছিল রাশিয়ার প্রাচীন রাজধানী। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ মিক মালভেনি বলছেন যে রিপাবলিকানদের নেতৃত্বে গঠিত সেনেটের ইন্টেলিজেন্স কমিটির জন্য এটা খুব বাজে ব্যাপার হলো যে আগেভাগে হোয়াইট হাউসকে না জানিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলেকে ওই কমিটির সামনে ডেকে পাঠানো হলো।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভলোরিচ এবং ফেসবুক লাইভে দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার ও দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সঞ্জনা ফিরোজ এবং
আমি আনিস আহমেদ।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.